আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফায়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আপনাদের আজকের এই তাফসীরুল কোরআন প্রোগ্রামে আলোচনা করতে যাচ্ছি। আলোচনার শুরুতেই সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রোতাদেরকে, যারা দীর্ঘ সময় যাবৎ হাফেজ সাআদ বিন আসলামউদ্দিনের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত শুনেছেন। আরও ধন্যবাদ জ্ঞাপন করছি আজান টিভি পরিবার, বিশেষ করে এর পরিচালক, দেশে বিদেশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা জনাব নজরুল ইসলাম মিন্টু ভাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদ ওয়াল ইহসান, ইনসাফ ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিয়েছেন। ন্যায় নীতি ইনসাফ যেই সমাজে থাকবে না, সেই সমাজ থেকে আল্লাহ পাকের রহমত বরকত ইত্যাদি উঠে যাবে এবং সেই সমাজটি কলুষিত হয়ে যাবে, সেই সমাজটি একটি দুর্নীতিগ্রস্ত সমাজে পরিণত হবে, একটি ঘৃণিত সমাজে পরিণত হয়ে যাবে, সেই সমাজটি মানুষের কাছে একটি কলঙ্কিত সমাজ বলে গণ্য হবে যদি সেখানে ইনসাফ না থাকে। দেখুন, এই পৃথিবীর সুখ শান্তি, পৃথিবীর সাম্য, পৃথিবীর ব্যালেন্স, এসব কিছু নির্ভরশীল হল ইনসাফের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য পবিত্র কোরআনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জোর তাগিদ দিয়েছেন। ইনসাফ কাকে বলা হয়, ন্যায় নীতি কাকে বলা হয়? ইনসাফ বলা হয়, ন্যায় নীতি বলা হয় হকদারের হক বুঝিয়ে দেওয়া, পাওনাদারের পাওয়া বুঝিয়ে দেওয়া। সেই হক আল্লাহ পাকের হকও হতে পারে, বান্দার হক হতে পারে, আমার স্ত্রীর হক হতে পারে, আমার স্বামীর হক হতে পারে, আমার ছেলেমেয়ের হক হতে পারে, আমার স্টুডেন্টের হক হতে পারে, আমার কোম্পানির মালিকের হক হতে পারে, আমার শ্রমিকের হক হতে পারে, আমার পেশেন্টের হক হতে পারে, আমার ক্লায়েন্টের হক হতে পারে। এই সব কিছুকে যদি নাকি যথাযথভাবে আদায় করে দেওয়া হয়, তাহলে দুনিয়াতে এত পুলিশেরও প্রয়োজন থাকত না, দুনিয়াতে এত কোর্ট কাচারিরও প্রয়োজন থাকত না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে তিনি মদিনাতে, মদিনা শহরের জন্য, মদিনার কোর্টের জন্য প্রধান বিচারপতি নিয়োগ করলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপদে এক বৎসর বহাল থাকলেন। এক বৎসর পরে তিনি নিজে রিজাইন পত্র লিখে এনে হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিনকে দিলেন যে আমি এই পদে বহাল থাকতে চাই না। হযরত আবু বকর বললেন, বিস্ময়ভূত হয়ে গেলেন এবং বললেন যে ভাই অমর, তোমার চেয়ে আর যোগ্য ব্যক্তি আমি কোথায় খুঁজে পাব? তখন তিনি বললেন যে আসল কথা হল, গত একটি বৎসরে আমার আদালতে শুধুমাত্র একটি মামলা দায়ের হয়েছে, একটি প্রদেশের রাজধানীর সুপ্রিম কোর্টের বিচারপতির আদালতে এক বৎসরে একটি মামলা শুধু দায়ের হয়েছে। সুতরাং এই একটি মামলার জন্য স্বতন্ত্র একটি বিভাগ খুলে রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই। এটি কি করে সম্ভব হয়েছিল? এটি সম্ভব হয়েছিল এই জন্য যে মানুষেরা তখন হক বুঝত, পরস্পর পরস্পরের হক আদায় করত, কেউ কারো হক নষ্ট করত না। শাসক যেমন ইনসাফ প্রতিষ্ঠা করতেন, যারা নাকি প্রজা ছিল, প্রজারাও শাসকের ইনসাফপূর্ণ নির্দেশনাগুলোকে তারা মেনে চলতেন, তারা রাষ্ট্রীয় কোনো আইন ভঙ্গ করতেন না। আর শাসক তিনিও মানুষের উপরে কোনো দুলুম অত্যাচার অনাচার করতেন না। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইনসাফের জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই ইনসাফের অপোজিট হল জুলম, অত্যাচার, অনাচার। এই অত্যাচারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন এবং অত্যাচারীর জন্য জাহান্নামের অতল গহ্বরে যাওয়ার কঠিন হুমকিও তিনি দিয়ে রেখেছেন। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমকে পছন্দ করেন না। সেই জুলম আমি আমার আত্মার সাথেও করতে পারি। কিভাবে সেটি হয় নিজের আত্মার সাথে? দেখুন, এই দেহ মন, এই মস্তিষ্ক, এই ব্রেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাকে তার দাসত্ব করার জন্য। আমি যদি এই দেহটাকে আল্লাহর দাসত্বের কাজে ব্যয় না করে, যদি আল্লাহর নাফরমানির কাজে যদি ব্যয় করি, তাহলে আমি আমার আত্মার উপর জুলুম করলাম এবং আল্লাহ পাকের হক নষ্ট করেছি। একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে খুব অমনোযোগী হয়ে নামাজ পড়ছে, রুকু সিজদা ভালো করে আদায় করছে না। তখন নবী আলাইহিসসালাম তাকে দেখে বললেন যে এই ব্যক্তি আল্লাহর হকে চুরি করছে, আল্লাহর হকে ফাঁকি দিচ্ছে, অর্থাৎ নামাজটাকে ঠিকমতো আদায় করছে না। এই হকগুলোর মাঝে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ হক সেটি হল আল্লাহ রব্বুল আলমিনের হক। আল্লাহ রব্বুল আলমিনের হক কি? আল্লাহ রব্বুল আলমিনের হক বান্দার উপর হল, বান্দা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী উপাসনা করবে না। আর বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর রয়েছে, সেটি হল বান্দা যখন আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আরাধনা করবে, তখন এই বান্দাকে তিনি জাহান্নামের আগুনে পোড়াবেন না। এটি হল বান্দার হক আল্লাহ পাকের উপরে। আমরা যে সালাত আদায় করছি আল্লাহ পাকের হক, আমরা যে হজ করছি এটা আল্লাহ পাকের হক, সমস্ত ইবাদত বন্দেগী হল আল্লাহ রব্বুল আলামিনেরই হক। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হক হল আল্লাহ রাব্বুল আলামিনের হক। এরপরে আরেকটি হক রয়েছে, সেটি হল বান্দার হক। বান্দার হককে আমরা গুরুত্ব দেই না। আজকে যে যার যত বেশি হক নষ্ট করতে পারে, অধিকার নষ্ট করতে পারে, যত বেশি জুলম করতে পারে, অত্যাচার করতে পারে, সে তত স্মার্ট এবং সে তত চালাক বলে আমাদের সমাজে বিবেচিত হয়। কিন্তু সে ভেবেও দেখে না আমার পরিণাম আমি কিভাবে ধ্বংস করছি। দেখুন, বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন হক আদায় করবে, বান্দারা পরস্পর পরস্পরের হক আদায় করবে। পিতামাতার উপর হক হল সন্তানদেরকে সুশিক্ষা দান করবে, আল্লাহর পরিচয় তাদেরকে শিখাবে, আল্লাহর রসুলের পরিচয় শিখাবে, মানবতা তাদেরকে শিখাবে, ভদ্রতা, সভ্যতা, নৈতিকতা, সততা এগুলো শিখানো, শ্রদ্ধা শিখানো, এটি হল সন্তানের হক পিতামাতার উপরে। পিতামাতা যদি এই হক আদায় না করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদেরকে জবাবদিহি করতে হবে। অনুরূপভাবে সন্তানদের লালন পালন করা, হালাল রিজিক দিয়ে তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, এটি হল পিতামাতার উপর হক। আমরা আজকে শুধুমাত্র সন্তানদের খাদ্য আর পানীয়র কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিয়েই মনে করি যে জিম্মাদারি আমার শেষ হয়ে গিয়েছে, আর হক তাদের নেই। এর চেয়েও বড় হক হল তাদেরকে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় করিয়ে দিতে যদি আমরা ব্যর্থ হই, এই কলিজার টুকরা সন্তান কিয়ামতের দিন আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে, আল্লাহর কাছে আমার বিপক্ষে নালিশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার শাস্তি কামনা করবে। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا, তারা বলবে রব্বানা হে আমাদের প্রভু, ইন্না আতানা সাদাতানা ওয়াকুবারানা, আমরা আমাদের অভিভাবকদের, গার্ডিয়ানদের এবং আমাদের বড়দের, আমাদের পিতা মাতা অভিভাবকদের আমরা অনুসরণ করেছি। ফাদাল্লুনা সাবিলা, তারা নেগলিজেন্সি করে, তাদের অবহেলার কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, তারা আমরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কখনো আপনার পরিচয় তারা আমাদেরকে শিখায়নি, আপনার রসুলের পরিচয় শিখায়নি, নৈতিকতা শিখায়নি, আদর্শ শিখায়নি, ভদ্রতা শিখায়নি, তারা আমাদেরকে কোনো কিছুই শিখায়নি। সুতরাং তারা আমাদেরকে মিসগাইড করেছে, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, হে মহাপ্রভু আপনি তাদেরকে আমাদের চেয়ে ডবল শাস্তি দান করুন। ওয়াল আনহুম লানান কাবীরা, এবং তাদের উপর আপনি বড় ধরনের লানত বর্ষণ করুন, অভিশাপ বর্ষণ করুন তাদের উপরে। এই কলিজার টুকরা সন্তানদের হক আদায় না করলে তারা এই অভিযোগ করবে। একজন স্বামীর হক রয়েছে স্ত্রীর প্রতি, স্ত্রীর হক রয়েছে স্বামীর প্রতি। স্ত্রীর কি হক? স্ত্রীর হক স্বামীর উপরে হল স্ত্রীর লালন পালন, ভরণ পোষণ, সম্মান, চিকিৎসা, এই সব কিছুর ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, এই সব কিছুর ফ্যাসিলিটিস স্বামীকে দান করতে হবে। স্ত্রী অসুস্থ হয়ে গিয়েছে, যাবতীয় চিকিৎসা স্বামীকে করতে হবে, আল্লাহ রাব্বুল আলমিনের এটি নির্দেশ। নিজে যা খাবো স্ত্রীকে তাই খাওয়াতে হবে, নিজে যে মানের কাপড় পরব স্ত্রীকে সেই মানের কাপড় পরাতে হবে। স্ত্রী যদি তার বাবা মার সঙ্গে দেখা করতে চান, সেই বন্দোবস্ত আমাকেই করে দিতে হবে, সেই ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর হক স্বামীর উপর রেখেছেন, স্বামীর হক স্ত্রীর উপর আছে। স্বামীর হক স্ত্রীর উপরে কি? স্বামীর হক অন্যতম হক হল স্ত্রীর উপরে স্বামীর চরিত্রকে স্ত্রী নিজের কলা কৌশলে, নিজের ভালোবাসা প্রেম প্রীতির মাধ্যমে তার চরিত্রকে সংরক্ষণের ব্যবস্থা করবে, তার সঙ্গে এমন কোনো অসদাচরণ করবে না যে তার মন স্ত্রীর প্রতি একটি বিরক্তকর, বিরক্তি সৃষ্টি হয়ে অন্য নারীর প্রতি যেন ঝুঁকে না পড়ে। এই জন্য মহনীয় হতে হবে, নম্র, ভদ্র, সভ্য এবং মায়াবী হতে হবে আমাদের স্ত্রীদেরকে। সাথে সাথে স্বামীর সন্তানগুলোকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে হবে, স্বামীর সংসারকে গুছিয়ে রাখতে হবে, স্বামীর সংসারের যেন কোনো খেয়ানত, অনিষ্ট যেন না হয় সেদিকে স্ত্রীকে হলো খেয়াল রাখতে হবে। একজন পেশেন্টের হক ডাক্তারের উপর, ডাক্তার তাকে সুচিকিৎসা দান করবে। একজন ক্লায়েন্টের হক উকিলের উপর, লয়ারের উপর, লয়ার তাকে সুপরামর্শ দান করবে। অনুরূপভাবে একজন বিচারকের হক হল জনগণের উপরে, জনগণের হক বিচারকের উপরে, বিচারক ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে সমাজের মাঝে সাম্য কায়েম করে দিবে, বৈষম্যের দেয়াল চিরতরে ভেঙে চুরমার করে দিবে। অপরাধী সে যেই হোক না কেন, যত বড় প্রভাব প্রতিপত্তিশালী হোক না কেন, এমনকি খলিফাতুল মুসলিমিনের সন্তানও যদি হয় তাকেও শাস্তি প্রদান করবে। আর হত দরিদ্র মানুষ যদি নিরপরাধ বলে প্রমাণিত হয়ে যায় তার আদালতে, তাহলে তাকে নির্দোষ বলেই তাকে প্রমাণিত করে দিতে হবে এবং তার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিতে হবে। এটি হল একজন বিচারকের উপরে জনগণের হক। একজন রাষ্ট্রপ্রধানের হক হল জনগণের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করতে হবে এবং সাথে সাথে তাদের ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, তাদের মর্যাদা, তাদের শিক্ষা, তাদের চিকিৎসা, তাদের যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা সঠিকভাবে পেরেশানি বিহীনভাবে তাদের আঞ্জাম দিতে হবে। সরকার যিনি হবেন তিনি হলেন জনগণের জন্য রক্ষক হয়ে যাবে। একজন শিক্ষক ছাত্রর হক শিক্ষকের উপর রয়েছে। শিক্ষক তাকে যেই সিলেবাসটা দেওয়া হয়েছে, যতটুকু পড়ানোর কথা, সেই সুশিক্ষা তো দিবেই, সাথে সাথে তার চরিত্রকে গড়ে তোলার জন্য সার্বিক চেষ্টা করে যাবে। সোনার মানুষের সন্তানকে, স্টুডেন্টকে তিনি গড়ে তুলবেন। এটি হলো একজন শিক্ষকের হক। আজকে দেখুন, একদম বটম থেকে নিয়ে টপ পর্যন্ত আজকে কেউ কারো হক আদায় করে না, যার ফলে আজকে সারা পৃথিবীতে কত আদালত প্রতিষ্ঠিত হয়েছে এবং জেলখানায় লোক ধারণের ঠাঁই নেই, জায়গা নেই, এবং বিচার ব্যবস্থাটাকে এতটাই লঙ্গার হয়ে যায়, একটি মানুষের জীবন অতিবাহিত হয়ে যায় কিন্তু তার বিচার শেষ হয় না। এগুলো মানুষের উপর অত্যাচার, মানুষের উপর হল জুলম করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, আল্লাহ তোমাদের সঙ্গে ইনসাফপূর্ণ মুআমালা লেনদেন করার জন্য নির্দেশ দান করেছেন। ইনসাফের অপোজিটটাই হল জুলম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, الذين امنوا ولم يلبسوا ايمانهم بظلم, যারা ঈমান গ্রহণ করেছে এবং ঈমানকে জুলুমের সাথে, অত্যাচারের সঙ্গে তারা মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, এরাই হলো কিয়ামতের দিন নিরাপদ থাকবে, অহম মুহতাদুন, এবং তারাই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রয়েছে, জুলুমের সঙ্গে ঈমান মিশ্রিত করেনি। ইমান এবং জুলম এ দুটি একখানে হতে পারে না। দেখুন, বান্দার হক এতটাই মারাত্মক, সেটি যদি আমরা দুনিয়াতে জানতাম আর বুঝতাম, তাহলে দুনিয়াতে কেউ কারো হক নষ্ট করতাম না, কেউ কারো উপর জুলম আর অত্যাচার করতাম না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদালতে সমসীন হবেন, সেই সময়ে কিছু মানুষ যাদের ফয়সালা হয়ে যাবে ছেড়ে দেওয়া হবে, পুল সিরাতের পুল পার হয়ে যাবে তারা, ব্রিজের পুল সিরাতের পুল পার হওয়া, এটি হল একটি অবধারিত অমোঘ সিদ্ধান্ত, যার থেকে কোনো ব্যক্তি রক্ষা পাবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেককেই এই ব্রিজ অতিক্রম করতে হবে, ময়দানে মাহশর থেকে নিয়ে জাহান্নামের উপর দিয়ে এই ব্রিজ থাকবে, আর এই ব্রিজ পার হয়ে গিয়ে তারপরে হলো জান্নাত থাকবে। এই ব্রিজের প্রথম অংশেই কিয়ামতের ময়দান যেখানে অনুষ্ঠিত হবে এই অংশে টোল বক্স থাকবে। এই টোল বুথের এখানে বান্দার হক পরিশোধ করতে হবে। আমি কারো টাকা নিয়ে টাকা দেইনি, আমি কারো ইজ্জত নষ্ট করেছি, সম্মান হানি করেছি, কাউকে আমি অপবাদ দিয়েছি, অপমান করেছি, কাউকে ফিজিক্যালি আমি মারধর করেছি, কাউকে মেন্টালি আমি প্রেশার ক্রিয়েট করেছি, এই সব কিছুর হক সেখানে আদায় করতে হবে। কি দিয়ে আদায় করতে হবে? বান্দার নেক আমল দিয়ে আদায় করতে হবে। এমন মানুষ হবে পাহাড় সম পরিমাণ নেক আমল, কিন্তু বান্দার হক আদায় করতে করতে তার সমস্ত নেক আমল নিঃশেষ হয়ে যাবে। এরপরেও হকদারের হক বাকি থাকবে, তখন হকদারদের গুণা তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। সুতরাং জুলম এবং অত্যাচার, হকদারের হক আদায় না করা, এটি সামান্য কিছু নয়। একজন মানুষ মমেন হবে আর স্ত্রীর হক আদায় করবে না, সন্তানের হক আদায় করবে না, রাষ্ট্রের হক আদায় করবে না, জনগণের হক আদায় করবে না, প্রজার হক আদায় করবে না, এটি কখনোই হতে পারে না। দেখুন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে পঞ্চম খলিফাতুল মুসলিমিন বলা হয়, খুলাফায়ে রাশিদার পরে এই পৃথিবীর মাটি এবং দুনিয়ার আকাশ ওমর বিন আব্দুল আজিজের চেয়ে নেককার কোন শাসক আর দেখেনি। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি নিজে বলেছেন যে আমার পূর্ববর্তী তিনজন খলিফাকে আমি নিজ হাতে কবরে দাফন করেছি, নিজ হাতে তাদের কাফনের গিরা খুলে দিয়েছি, তাদের মুখটাকে কেবলা দিকে করে দেওয়ার চেষ্টা করেছি। আব্দুল মালিক ইবনে মারওয়ান, ওয়ালিদ ইবনে মারওয়ান, সুলাইমান ইবনে আব্দুল মালিক, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, এই তিনজন খলিফাকে আমি নিজে কবরে নামিয়েছি। কিন্তু দুর্ভাগ্য, তিনজনেরই মুখমণ্ডলটি কেবলার দিক থেকে অন্যদিকে ঘুরে যেত। আমি কবরে নেমে তাদের মাথাটা কেবলা মুখী করে দিতে চেষ্টা করেছি, কিন্তু মুখ কেবলার দিকে থাকে না, কেবলার দিক থেকে ঘুরে যায়। কেন এই শাস্তি তাদের কেন হয়েছে? তারা কি নামাজ পড়তেন না? তারা কি রোজা রাখতেন না? তারা কি যাকাত আদায় করতেন না? তারা সব ইবাদত বন্দেগী করতেন। শুধু তাই নয়, বরং আব্দুল মালিক ইবনে মারওয়ানের পুত্র ওয়ালিদ ইবনে মারওয়ান, তিনি প্রত্যহ রাতে তাহাজ্জুদ নামাজে 10 পারা করে কোরআন তেলাওয়াত করতেন। যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজে প্রতি রাতে 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারেন, সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের প্রতি কতটুকু যত্নবান। এত ইবাদত বন্দেগী করার পরেও কেন কেবলা মুখ, কবরের ভিতর তার মুখ কেবলার দিকে থাকে না কেন? এর কারণ ছিল জুলম করেছে, প্রজাদের উপর জুলম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই তার শাস্তি দিয়ে দিয়েছেন। আর কোন শাসক যদি ইনসাফ প্রতিষ্ঠিতকারী হন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জন্য সুসংবাদ দিয়েছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের সায়ার নিচে স্থান পাবে, জায়গা পাবে, ভিআইপি ট্রিটমেন্ট পাবে, যাদের কোনো চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না হাশরের ময়দানে কি হয়ে যাচ্ছে, তারা টেরও পাবে না। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, তোমরা কতদিন হাশরের ময়দানে ছিলা, তখন তারা বলবে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, আমরা এক দ্বিপ্রহরের সময় অথবা এক মধ্যাহ্নের সময় অথবা এক বিকাল আমরা হাশরের ময়দানে ছিলাম। অথচ 50,000 বৎসর কেটে গিয়েছে, তারা এত আনন্দ উৎফুল্লে মাতোয়ারা হয়েছিল যে 50,000 বৎসর কেটে গিয়েছে তারা টেরও পায়নি। এই আরশের ছায়ার নিচে যেই সাত শ্রেণীর মানুষকে জায়গা দেওয়া হবে। তার মধ্যে প্রথম শ্রেণী হল ইমামুন আদিলুন, ইনসাফ প্রতিষ্ঠাকারী বাদশাহ, যারা প্রজাদের উপর ইনসাফ করেছে, জুলুম করেনি, অত্যাচার করেনি, তাদের অধিকারকে কেড়ে নেয়নি, বাক স্বাধীনতাকে কেড়ে নেয়নি, তাদের ধর্মীয় স্বাধীনতাকে কেড়ে নেয়নি, বরং হল তারা যখন অসহায় হয়েছে রাতের আধারে ঘুরে ঘুরে প্রজাদের দুঃখ দুর্দশা দেখে, রাতের আধারে চাউলের বস্তা আটার বস্তা নিজের কাঁধে করে প্রজার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহু ইতিহাস আছে, দরিদ্র প্রজা ক্ষুধার জন্য বাচ্চাগুলো কাঁদছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধের উপর আটার বোঝা নিয়ে গিয়ে নিজ হাতে রুটি বানিয়ে রুটি পাকিয়ে তাদেরকে খাওয়ায় তারপরে এসেছেন। মুসলমানদের তো সেই ঐতিহ্য ছিল, মুসলমানদের সেই ঐতিহ্য থেকে আমরা আজকে দূরে সরে গিয়েছি। আজকে আমরা ইনসাফের পরিবর্তে জুলুমের আশ্রয় নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে কিয়ামতের দিন কারা নিরাপদে থাকবে, কারা হেদায়েতের উপর সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর তাদের ঈমানকে যুলমের সাথে, অত্যাচারের সাথে, অপরাধের সাথে তারা মিশ্রিত করে নেই। আজকে তো দুনিয়াতে জুলুমের সাম্রাজ্য, জুলমের টর্নেডো চলছে সারা পৃথিবীতে। আজকে জনগণ আজকে হল অসহায় পৃথিবীতে, সাধারণ মানুষ আজকে জিম্মি, সাধারণ মানুষের কোনো অধিকার নেই আজকে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন জুলম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং মানুষের মধ্যে বৈষম্যতাকে চিরতরে পদ দলিত করে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটেছিল। কেমন ইনসাফপূর্ণ সমাজ তিনি গড়তে পেরেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সন্ধ্যার পরে মোমবাতি জ্বালিয়ে তিনি রাষ্ট্রীয় কোনো ফাইল চেক করছিলেন, হঠাৎ করে কে যেন এসে দরজায় কড়া নাড়ল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলেই দেখলেন তার এক নিকট আত্মীয় এসেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেই দরজাটা খুলেই মোমবাতিটা নিভিয়ে দিলেন। তখন আগত মেহমান তিনি প্রশ্ন করলেন যে আমি আসছি, এটি আপনি পছন্দ করেননি, এই জন্য আপনি আমাকে দেখে বাতিটা নিভিয়ে দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, ঘটনা তা নয়, বরং তুমি আমার আত্মীয়, আমার বাড়িতে যখন এসেছো তুমি, আমরা পারিবারিক আলোচনা করব, ব্যক্তিগত আলোচনা করব, আত্মীয়তার আলোচনা করব আমরা, আর এই বাতিটির যে তেল কেনা হয়েছে, এই তেল হল রাষ্ট্রীয় কোষাগারের অর্থে এই তেল কেনা হয়েছে, রাষ্ট্রীয় কোষাগারের অর্থে কেনা তেলে তেল দিয়ে যেই বাতি জ্বালানো হয়েছে, সেই বাতিটির যদি ওমর তার ব্যক্তিগত কাজে ব্যবহার করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গলায় গামছা লাগিয়ে, রশি লাগিয়ে ওমরকে টেনে টেনে জাহান্নামে পৌঁছে দিবেন। ওমরের জন্য জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। কি জবাবদিহিমূলক শাসক আল্লাহ রাব্বুল আলামিনের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে উপহার দিয়ে গিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একবার কিছু কাপড় এসেছে, ডোনেশনের কাপড় এসেছে, তিনি এই কাপড়গুলো জনগণের মাঝে বন্টন করে দিয়েছেন, প্রত্যেকেই এক পিস করে চাদর পেয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেও তো তিনিও তো দেশের একজন জনগণ এবং নাগরিক, শুধু নাগরিক না, প্রথম শ্রেণীর নাগরিক, তিনিও একটি কাপড় ভাগে পেয়েছেন। পরের দিন জুমার নামাজ পড়তে এসেছেন, সেই গতকালের বন্টনকৃত দুই পিস কাপড় পরে তিনি এসেছেন। এক পিস লুঙ্গির মতো করে নিচে পড়েছেন, আর এক পিস চাদর দিয়ে জড়িয়ে উপরের অংশ ঢেকে এসেছেন। এক মুসলমান খুতবারত অবস্থায় প্রশ্ন করলেন, ওমর, তুমি জুমার খুতবা স্টপ করো, অতক্ষণ পর্যন্ত তোমার খুতবা দেওয়ার কোন অধিকার নেই, যতক্ষণ পর্যন্ত তুমি এই প্রশ্নের জবাব না দিবা যে জনগণ একটি করে কাপড় পেল আর তুমি দুটি করে কাপড়, দুটি কাপড় কোথার থেকে পেলা। ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত এই ধরনের জনগণ পৃথিবীতে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমান জাতির আর পতন হবে না। হযরত ওমর বললেন, আমার এই প্রশ্নের জবাব আমি না দিয়ে আমার পুত্র আবদুল্লাহ দিবে। আবদুল্লাহ তখন ডেকে দাঁড়িয়ে গিয়ে বললেন, দেখুন, আমার পিতার শুধুমাত্র একটি কাপড় আছে, তিনি জুমার নামাজে একটি কাপড় পরিধান করে আসছিলেন, শুধু নিচের অংশটা তিনি আবৃত করেছেন কিন্তু উপরের অংশ খালি আছে, উপরের অংশটুকু ঢাকার মতো কোন কাপড় তার কাছে নেই। খলিফাতুল মুসলিমিন বস্ত্রহীন অবস্থায় তিনি বাইরে আসবেন, লোকজনের সামনে দাঁড়িয়ে খুতবা দিবেন, আমি সন্তান হয়ে এটা মেনে নিতে পারিনি, সেই জন্য গতকালকে যে বন্টনের একটি কাপড় আমি পেয়েছিলাম, আমার কাপড়টি আমি আমার পিতাকে ডোনেট করে দিয়েছি, উপহার হিসাবে, দান হিসাবে আমি দিয়েছি। সুতরাং তিনি, তোমরা যে দুটি কাপড় পরিহিত অবস্থায় খলিফাতুল মুসলিমিনকে খুতবা দিতে দেখছ, একটি কাপড় হলো তার অংশের আর আরেকটি হলো আমার অংশের কাপড়। কি ধরনের জবাবদিহিমূলক একটি সমাজ ব্যবস্থা কায়েম করে দিয়ে গিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য পৃথিবীতে ইনসাফ কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না আল্লাহর কালাম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া পৃথিবীতে কখনোই ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না। ইউনাইটেড নেশন প্রতিষ্ঠিত হয়েছিল যুদ্ধ বিগ্রহ বন্ধ করে মানুষের মাঝে সাম্য প্রতিষ্ঠা করার জন্য। আজকে তারা সাম্য প্রতিষ্ঠিত করতে পারেনি, আজকে সাদা কালোর সেই দ্বন্দ্ব তারা মিটাতে পারেনি, দরিদ্র মানুষদের আজকে তারা অন্ন বস্ত্র বাসস্থানের পূর্ণ ব্যবস্থা করতে পারেনি, আর জুলুমবাজদের লাগাম টেনে ধরতে পারেনি তারা। সেই জন্য জুলুমবাজরা, অত্যাচারীরা মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, সভ্যতার যুগেও অসভ্যতার পরিচয় দিয়ে তারা অন্যায়ভাবে অত্যাচার করে মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। কিন্তু ইউনাইটেড নেশন লাগাম টেনে ধরতে পারেনি এই জুলুমবাজদের। এটি পেরেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুলুমের মূলত পাটন তিনি করতে পেরেছিলেন, মানুষের মাঝে নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা, সব ইজ্জত সম্মান সব কিছুর পূর্ণতা দান করতে পেরেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য যতক্ষণ পর্যন্ত একটি মানুষের মাঝে খোদা ভীতি না আসবে, নিজের জন্য নিজের শাসকে পরিণত না হবে, ততক্ষণ পর্যন্ত সেই সমাজে কখনোই ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রত্যেকেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহে রমাদানের এই অনুষ্ঠানটি যেন কবুল মঞ্জুর করেন। দেখুন, আজকের থেকে টরেন্টোতে কড়া লকডাউন শুরু হয়েছে, এই লকডাউনে অনেকে তারাবির নামাজ মসজিদে যেয়ে পড়তে পারবেন না, এই জন্য ডিসহার্টেড হয়ে গিয়েছেন, মনক্ষুণ্ণ হয়েছেন। দেখুন, আল্লাহ পাকের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসে, এই সিদ্ধান্তের উপর রাজি খুশি থাকাই মোমেনের কাজ। আর তারাবির নামাজ হল সুন্নাতে মুআক্কাদা আল কিফায়া। এক সমাজের কিছু মানুষ যদি জামাতের সঙ্গে আদায় করে কোনো এক জায়গায়, সমস্ত মানুষ ব্লেম ফ্রি হয়ে যাবে, তবে তাদের ইন্ডিভিজুয়ালি আদায় করতে হবে। এই জন্য ডিসহার্টেড হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আনতা সালামু ওয়া মিনকা সালামু ওয়া হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইলাহাল আলামিন, আমাদের এই মহতি অনুষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর করো। আমাদের পিতামাতা যারা কবরে বসী হয়ে গেছেন, তাদের কবরে আদাব মাফ করে দিও, অসুস্থদেরকে সুস্থ করে দিও, অভাবগ্রস্তদের অভাব দূর করে দিও, বিপদগ্রস্তদের বিপদ দূর করে দিও, যাদের যত আল্লাহ হাজত আছে গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দিও। ইলাহাল আলামিন, রব্বুল আলামিন, এই অনুষ্ঠান যারা শুনেছেন, যারা প্রচার করেছেন, যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, প্রত্যেকের জন্য এই অনুষ্ঠানকে তুমি নাজাতের উসিলা বানিয়ে দিও। ইলাহাল আলামিন, পবিত্র মাহে রমাদানের আল্লাহ সমস্ত ইবাদতগুলো তুমি কবুল মঞ্জুর করে নিও। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। সুপ্রিয় দর্শক, দীর্ঘ সময় যাবৎ আপনারা অনুষ্ঠানটি দেখছিলেন আজান টিভিতে সরাসরি ইসলামিক রিসার্চ সেন্টার অফ কানাডার সৌজন্যে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামীকাল আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, এই শুভকামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।